সোমবার, বাংলা 8ই বৈশাখ 1421 ও ইংরেজি 21শে এপ্রিল 2014 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এ অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। ক্যানবেরা ও ক্যানবেরার বাইরে অবস্থানরত সকল বাংলাভাষী শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি ঢাকা থেকে আমি ওবায়দুল হক। এই এপ্রিলে ক্যানবেরা যখন গ্রীষ্মের দাবদাহ শেষে হেমন্তের স্নিগ্ধতায় অবগাহন করছে, বাংলাদেশ তখন পড়ছে চৈত্রের খরতাপে। এবার দেশে গরম পড়েছে বেশ, মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে এক পশলা বৃষ্টির। ক্যানবেরায় কাটানো 5 বছরের অভিজ্ঞতা থেকে ধারণা করছি, খুব সুন্দর আবহাওয়া বিরাজ করছে নিশ্চয়ই এখন সেখানে। শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা সকলে, উপভোগ করছেন ক্যানবেরার হেমন্তের স্নিগ্ধতা। আপনাদের জন্য ঢাকা থেকে জানাচ্ছি বৈশাখী শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাব একটি সাক্ষাৎকার। বাংলা রেডিও ক্যানবেরার জন্য বিশেষভাবে সাক্ষাৎকারটি আমাদের প্রদান করেছেন বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, নিরপেক্ষ রাজনীতিচিন্তা ও তত্ত্বের জন্য যিনি বিশেষভাবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের দীর্ঘকালীন শিক্ষক ও বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সুদীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে আমাদের তাঁর স্বদেশ ভাবনা ও রাজনৈতিক চেতনায় ঋদ্ধ ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমৃদ্ধ করেছেন রাষ্ট্র, সমাজ, রাজনীতি, মানুষ, অর্থনীতি, দর্শন, নীতিবিজ্ঞান, জ্ঞানতত্ত্ব, ইতিহাস প্রভৃতি বিষয়ে। বাংলা রেডিও ক্যানবেরার জন্য বিশেষভাবে দেয়া এই সাক্ষাৎকারে তিনি আলোচনা করেছেন রাষ্ট্র, রাজনীতি ও ধর্মের মধ্যে সম্পর্ক ও এদের মধ্যে মিথস্ক্রিয়া, অবতারণা করেছেন বিশ্বায়ন সম্পর্কে তার ভাবনা ও ভবিষ্যৎ রাষ্ট্র তথা বিশ্বব্যবস্থার রূপরেখা। আসুন তবে শোনা যাক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সাক্ষাৎকার।
1980 দশকের একেবারে শুরু থেকেই বিবিসি রেডিও মৌলবাদ বিরোধী প্রচার আরম্ভ করে। তখন ভয়েস অফ আমেরিকাও এই প্রচার কার্যে সামিল হয়। এর পাশাপাশি তখন নারীবাদী আন্দোলনও বিবিসি প্রচার করে এবং এই ব্যাপারগুলো একটা আন্দোলনের রূপ নেয় এবং রাজনীতিবিদেরা আমাদের দেশের এবং অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলো নানাভাবে এই আন্দোলনে জড়িয়ে পড়ে। এখন দেখা যাচ্ছে যে এই দুটো আন্দোলনের দ্বারাই সাধারণ মানুষের ধর্মবোধ আঘাতপ্রাপ্ত হয়েছে। তার ফলে সাধারণ মানুষের মধ্যে নিজেদের ধর্মকে, পৈতৃক ধর্মকে রক্ষা করার একটা আগ্রহ দেখা দেয় এবং রাজনীতিতে ধর্ম পুনরুজ্জীবিত হয়। পুরাতন, পরিত্যক্ত, পরাজিত নানা চিন্তা এবং বিভিন্ন সামাজিক শক্তি আবার পুনরুজ্জীবিত হয়। নারীবাদ এবং মৌলবাদ বিরোধী আন্দোলন, এগুলোর দ্বারা বলা যায় আমাদের দেশের, এশিয়ার বিভিন্ন দেশের, এমনকি পাশ্চাত্য দেশেরও রাজনীতি বদলে যায় এবং তাতে ধর্ম পুনরুজ্জীবিত হয়। অন্যদিকে ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি এসব ক্ষেত্রে যে বিপ্লব সাধিত হয়েছে তার প্রভাবে গোটা পৃথিবী জুড়েই মানুষের চিন্তাভাবনা ইত্যাদি বদলে যেতে থাকে। 1991 সনে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যায়। এইসবের মধ্য দিয়ে গোটা পৃথিবীর রাজনীতি বদলে গেছে। বিজ্ঞানের যে উন্নতি হয়েছে তাতে মানুষের সুখ শান্তি সমৃদ্ধির সুযোগ বেড়েছে, গোটা পৃথিবীতে সব মানুষই শান্তিতে জীবনযাপন করতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। কিন্তু বিশ্ব ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে চলছে যে সেই কল্যাণকর দিকে না গিয়ে মানব জাতি উল্টো দিকে যাচ্ছে। তো এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ চাই, মুক্তি চাই, উন্নত অবস্থায় যেতে চাই, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে বাস্তবে কি ঘটছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে রাজনীতিতে। তারপর রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছে, রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছে, আগে কি ছিল, বর্তমানে কি আছে এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি, এবং ধর্ম, গণতন্ত্র, ধর্ম, সমাজতন্ত্র ইত্যাদির মধ্যে যে বিরোধ দেখা দিচ্ছে, বিশেষ করে ধর্মের সঙ্গে সব রকমের রাজনৈতিক আদর্শের, এই বিরোধের মীমাংসা কি, এটা আমাদের খুঁজতে হবে। ধর্মের নানা রকম বিকৃত প্রকাশও দেখা যাচ্ছে, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জঙ্গিবাদ ইত্যাদি দেখা দিচ্ছে। এখন এই ব্যাপারগুলো কেন ঘটছে তার কারণ যতটা সম্ভব দূর করতে হবে। একটা জিনিস আমি লক্ষ্য করি বাংলাদেশের রাজনীতির দিকে লক্ষ্য, মানে পর্যবেক্ষণ করে, সেটা হলো রাষ্ট্র বলে অনেকেই সরকারকে বোঝান, রাষ্ট্র এবং সরকারের মধ্যে যে পার্থক্য আছে এইটে তারা স্পষ্ট করেন না, এবং সরকারকে আক্রমণ করার জন্য তারা রাষ্ট্রকেই আক্রমণ করেন। এর কি ফল হয়? এর ফল হয় এই, রাষ্ট্র, রাজনীতি, সরকার, রাজনৈতিক দল, এগুলোর মধ্যে দারুণ বিভ্রান্তির সৃষ্টি হয়। অন্যদিকে নিও লিবারালিজমের আইডিয়া দিয়ে সব আঞ্চলিক, প্রাতিষ্ঠানিক, খণ্ড খণ্ড, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের স্বাধীনতা দেওয়ার যে ব্যাপারটি বলা হয়, এর দ্বারাও রাষ্ট্রের যে মূল সত্তা এটা ক্ষতিগ্রস্ত হয়। ভাবটা এমন যে রাষ্ট্রকে রক্ষা করার দরকার কি। প্লুরালিজম কথাটাও খুব বেশি বলা হয় এবং নানাভাবে কার্যকর করা হয়। এই প্লুরালিজমের দ্বারা রাষ্ট্রের ভিতরকার ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, অঞ্চল, এগুলোকে বলা যায় যে চরম গুরুত্ব দেওয়া হয়, তার ফলেও রাষ্ট্র একটা বিলীয়মান অবস্থায় যায়। এমনভাবে প্রচার চালানো হয় যে রাষ্ট্রের দ্বারা কখনো ভালো কিছু সম্ভব নয়, রাষ্ট্র বিলুপ্ত করে দিতে পারলেই ভালো, সরকার যদি না থাকে তাহলে সবচেয়ে ভালো, রাখতে হলে যতটা সম্ভব দুর্বল করে রাখতে হবে। এই ধারণার ফলে একটা ব্যাপার এই হয়েছে যে এশিয়া আফ্রিকার দেশগুলোতে রাজনীতি দুর্বল হয়ে যাচ্ছে, এবং যেগুলোকে আমরা বৃহৎ শক্তি বলি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তাদের প্রভাব এবং শক্তি ক্রমাগত বাড়ছে, দুর্বল রাষ্ট্রগুলোর, গরিব রাষ্ট্রগুলোর ডিপেন্ডেন্সি বাড়ছে, এবং দুর্বল গরিব রাষ্ট্রগুলোতে তাদের নিজেদের মতো কিছুই বিকশিত হতে পারছে না। এখানে একটা বিষয় লক্ষ্য করবার যে ইউরোপ এবং আমেরিকার দর্শন, বিজ্ঞান, প্রগতিশীল ভাবধারা, এইটা তাদের একটা দিক যা অত্যন্ত মহান এবং যা পৃথিবীর সব রাষ্ট্রেরই গ্রহণ করা উচিত। আর ইউরোপীয় সভ্যতার, আমেরিকান সভ্যতাও বলতে পারি, তাদের একটা খারাপ দিক হল উপনিবেশবাদ, ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ। এই খারাপ দিকটা থেকে সব জাতির, সব রাষ্ট্রেরই আত্মরক্ষা করে এগুলোকে দূরে রেখে চলা উচিত। আর যেগুলো তাদের মহান দিক, তাদের দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সেইগুলোকে নিজেদের মধ্যে নিজেদের মতো করে আত্মস্থ করে নেওয়া, এই ব্যাপারটি দরকার। বাংলাদেশে এবং এশিয়া আফ্রিকার অন্যান্য দেশেও পাশ্চাত্য সভ্যতার এই দুটো দিককে আজকে পার্থক্য করে দেখা হচ্ছে না। তার ফল এই হচ্ছে যে ইউরোপের ফ্যাসিবাদী, সাম্রাজ্যবাদী, উপনিবেশবাদী ধারণা নানাভাবে এশিয়ার, আফ্রিকার দেশগুলোতে প্রাধান্য বিস্তার করে আছে। এইসবের দ্বারা এই অঞ্চলের রাজনীতি বিকারপ্রাপ্ত হয়ে গেছে। এই বিষয়টা সম্পর্কে অত্যন্ত সচেতনতা দরকার। পাশ্চাত্য জগতেও যারা প্রগতিশীল চিন্তা করেন তারা অবশ্যই প্রাচ্যের দেশগুলোর প্রতিও সহানুভূতিশীল। আরেকটা ব্যাপার লক্ষ্য করার, সেটা হল ধর্ম সম্পর্কে কেবল খারাপ কথাই বলা হয় একটা মহল থেকে। যারা এনজিও করেন, সিভিল সোসাইটিতে আছেন, উচ্চশিক্ষিত লোক, বাংলাদেশের পাশ্চাত্য সভ্যতার প্রতি আকৃষ্ট, তাদের দিক থেকে ধর্ম সম্পর্কে কেবল খারাপ কথাই বলা হয়। যারা নারীবাদী আন্দোলন করেছেন, যারা মৌলবাদ বিরোধী আন্দোলন করেছেন, তাঁরাও ধর্ম সম্পর্কে এমন সব কথা বলেছেন যে সাধারণ মানুষের ধর্মবোধ তাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে যারা ধর্ম সম্পর্কে উদাসীন ছিল, এমনকি যারা ধর্ম ত্যাগ করে দূরে সরে থাকতেন, তাদেরকেও দেখা যায় যে নতুন করে আবার ধর্মকে অবলম্বন করছেন। ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করুন অথবা না করুন, আমাদের পৈতৃক ধর্ম, এর বিরুদ্ধে কথা বলার কার অধিকার আছে? আমাদের অপমান করা হচ্ছে, এইরকম নানান বোধ নিয়ে ধর্মীয় শক্তি যাচ্ছে। বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় যে 1980 দশক থেকে এই প্রক্রিয়ার সূচনা, এবং 1990 দশকে এসে আমরা দেখি যে মাদ্রাসায় দেশ ভরে গেছে। সরকারও মাদ্রাসা করেছে, আর স্বতঃস্ফূর্ত আগ্রহ থেকে কওমি মাদ্রাসা, মসজিদ স্বতঃস্ফূর্ত আগ্রহ থেকে মানুষ নতুন নতুন মসজিদ করেছে এবং মসজিদ দিয়ে দেশ ভরে গেছে। মাজার খানকা এগুলো বিরাট ভাবে বেড়েছে। এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনা, মন মানসিকতা এগুলোও পরিবর্তিত হয়েছে। যেসব চিন্তা ভাবনা ভুল এবং ক্ষতিকর মনে করে মানুষ ত্যাগ করেছিল, সেগুলো আবার নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছে। এটা একটা দিক। অন্য দিক হল গণতন্ত্রের ধারণাকে এই সময়ের মধ্যে, অর্থাৎ গড় 30-35 বছরের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে কেবল ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে। আগে গণতন্ত্রের ধারণার সঙ্গে ডেভেলপমেন্টের ধারণা যুক্ত ছিল, মানুষের অর্থনৈতিক উন্নতি, সাংস্কৃতিক উন্নতি, এই ব্যাপারগুলো সবসময় রাজনৈতিক কর্মসূচিতে থাকত। আমাদের দেশেও তাই, একসময় শেরে বাংলা ফজল হক, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, তাদের কালে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে মানে সবসময় একটা না একটা কিছু ঘোষণাপত্র কর্মসূচি থাকত। কিন্তু গত 30-35 বছরের মধ্যে আমরা লক্ষ্য করি যে ভোটের মাধ্যমে মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করবে, ভোট ভোটাভুটি একটা উৎসবের ব্যাপার, এই ধরনের কথাবার্তা বলে রাজনীতির চিন্তা থেকে ডেভেলপমেন্ট বা উন্নয়নের চিন্তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আলাদা করে ফেলা হয়েছে, এবং তার ফলে গণতন্ত্রের ধারণা সাধারণ মানুষের মনে বহুলাংশে আবেদনহীন হয়ে পড়েছে। এই একটা দিক। আরেকটা হল গণতন্ত্রের নামে নানান দুর্নীতি, অনাচার এগুলো খুব বেশি হচ্ছে, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এগুলো তো পাশ্চাত্য দেশ থেকেই প্রসার করা হয়েছে, তারা নানানভাবে ক্রমাগত প্রচার দিয়ে এই দুর্নীতির ব্যাপারটিকে যতটা আছে তার চেয়েও অনেক অনেক বড় করে আনা হচ্ছে, এবং দুর্বল রাষ্ট্রগুলোতে, গরিব রাষ্ট্রগুলোতে একটা সেন্স অব ইনফেরিয়রিটি, ন্যাশনাল ইনফেরিয়রিটি কমপ্লেক্স জাগিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে বৃহৎ শক্তিগুলো একটা সুপিরিয়রিটি সেন্স নিয়ে চলে, এবং তারা সবসময় শো করে যে আমরা তোমাদের চেয়ে সুপিরিয়র, উই আর টু রুল অ্যান্ড ইউ আর টু বি সাবজেক্টেড। এই ধরনের ব্যাপারগুলো গত 35 বছরের মধ্যে ভয়াবহভাবে ঘটে গেছে। আজকে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির যে বিকাশ ঘটেছে তাতে সারা দুনিয়া জুড়ে সর্বত্র মানুষ সচ্ছলভাবে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে, এরকমটা সম্ভব। উৎপাদন অনেক বেড়েছে, আগে লোক সংখ্যা কম ছিল বটে, কিন্তু কখনো উৎপাদন চাহিদা মেটাতে পারত না। এখন খাদ্যের কাপড়ের সেই সমস্যা নেই, এবং আরো বিকাশমান, সমৃদ্ধি সম্পদ বাড়ছে, কিন্তু এর মধ্যে সোশ্যাল ইনজাস্টিস বাড়াবার কোনো চেষ্টাই নেই। বিচার করলে যে কোনো দিক থেকেই দেখা যাবে যে অসাম্য বহুগুণ বেড়ে গেছে এই 30-35 বছরের মধ্যে। তারপরে মানে এক কথায় জাস্টিস বলতে যা বোঝায়, মানুষের চেতনার মধ্যে জীবন জগৎ দৃষ্টিতে আছে তার বিপরীতটাই ঘটছে। ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে গরিব রাষ্ট্রগুলোর, শক্তিশালী লোকদের সঙ্গে দুর্বল লোকদের, একটা রাষ্ট্রের ভিতরে ধনী গরিবের বৈষম্য, এগুলো বহু গুণ বেড়ে গেছে। এখানে যদি জাস্টিস প্রতিষ্ঠার চেষ্টা করা যায় তাহলে অনেক কিছু পরিবর্তন করা যায়। তো ধর্ম নিয়ে কথা বলছিলাম, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকটা ধর্মের উদ্ভব এবং প্রত্যেক ধর্ম প্রবর্তকের আত্মপ্রকাশ সামাজিক চাহিদার মধ্যে। ইসলামের ক্ষেত্রে হযরত মুহাম্মদের আত্মপ্রকাশ তখন আরবে চাহিদা ছিল একটা নেতৃত্বের, নতুন নেতৃত্বের, সেই নতুন নেতৃত্ব নিয়ে হযরত মুহাম্মদ আত্মপ্রকাশ করেছিলেন। ধর্মে অনেক কথা আছে, অলৌকিক অনেক কথা আছে, কিন্তু এর তো জাগতিক দিক আছে, এবং জাগতিক দিকটাকেই প্রতিষ্ঠিত করার জন্য অজাগতিক পারলৌকিক বিষয়গুলো বলা হয়েছে। এবং ইসলাম প্রতিষ্ঠান দ্বারা আরব এবং আরব থেকে ইরাক পণ্য সব মানে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো বিরাট উন্নতি করেছে এবং তারা একসময় আজকে আমেরিকা যেমন শক্তিশালী, ব্রিটেন যেমন কিছুকাল আগে শক্তিশালী ছিল, সেইরকম বাগদাদ শক্তিশালী ছিল। গোটা পৃথিবীতে তারা তাদের ভাবধারা, চিন্তা, তাদের শক্তি ইত্যাদি মানে বিস্তৃত করেছিল। কাজেই ইসলাম শুধুই খারাপ করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষকে অন্ধবিশ্বাস দিয়ে মানে ভ্রান্তিতে রেখেছে, এই ধারণাটাই ভুল। মুসলমানদের মধ্যে বহু স্কুল অব থট আছে এবং একটা সময় ছিল গৌরবজনক, পৃথিবীর সব রাষ্ট্রের চাইতে অগ্রসর চিন্তা ছিল মুসলিম রাষ্ট্রগুলোতে। আবার যদি আমরা খ্রিস্টান জগৎ দেখি, খ্রিস্টানিটি দাস বা স্লেভারিতে আত্মপ্রকাশ করেছিল মানুষের মুক্তির প্রতিশ্রুতি নিয়ে। আমরা ইহুদি ধর্ম মুসার ভূমিকা যদি লক্ষ্য করি, তিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে, সংগ্রাম করে, যুদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমরা শ্রীকৃষ্ণের কথা বলি কিংবা বুদ্ধের কথা বলি, তাদেরকেও একটা সময় লক্ষ্য করি যে প্রচলিত অন্যায় অবিচার এগুলো থেকে মানুষকে মুক্ত করে একটা সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন। প্রত্যেকটা ধর্মই যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, যখন রাজশক্তির সঙ্গে যুক্ত হয়েছে, তখন আবার ধর্মের নামেও অনেক অনাচার এবং অন্যায় কাজ হয়েছে। কাজেই ধর্ম ব্যাপারটাকে শুধুই অন্যায় করেছে এইভাবে যখন সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়, তখন সাধারণ মানুষ এই ধরনের বক্তব্যে কোন সত্যের সন্ধান পায় না, এগুলোকে মিথ্যা মনে করে, তার ফলে আরো বেশি করে জেদ করে মানুষ ধর্মের দিকে যাচ্ছে। আজকের জগতে প্রগতিশীলতার জন্য দরকার ছিল গণতন্ত্রের বিকাশ, প্রগতিশীলতার জন্য দরকার ছিল সমাজতান্ত্রিক চিন্তার এবং অনুশীলনের বিকাশ, কিন্তু সেই ধারায় লক্ষ্য করি যে গত 30-35 বছরের মধ্যে আসলেই কোনো উন্নতি হয়নি। আজকে লিবারেল ডেমোক্রেসি বলে যে গণতন্ত্রের কথা মার্কিন যুক্তরাষ্ট্র প্রচার করছে, যে গণতন্ত্রের নামে আফগানিস্তানে যুদ্ধ চালিয়েছে, ইরাকে যুদ্ধ চালিয়েছে, লিবিয়ায় যুদ্ধ চালিয়েছে, সিরিয়াতে নানারকম হুমকি দিচ্ছে, আজকে ইউক্রেন নিয়ে যে বিরোধ, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অবস্থান নিয়ে অশান্তির সৃষ্টির দিকেই যাচ্ছে, এই সবকিছু লক্ষ্য করে দেখব যে লিবারেল ডেমোক্রেসির একটা চেহারা যুদ্ধ বিগ্রহ জবরদস্তি পররাজ্য গ্রাস, এগুলো এর মধ্যে তো গণতন্ত্রের লেশ মাত্র নেই। দুই, বাংলাদেশের মতো দেশ, ভারতের মতো দেশ, এইসব জায়গায় দেখা যাচ্ছে গণতন্ত্রের জন্য যে কিছু নীতি নিয়ে অগ্রসর হচ্ছিল, দরকার ছিল তার থেকে আরো অগ্রসর নীতি গ্রহণ করা, কিন্তু অগ্রসর নীতি গ্রহণ না করে সম্পূর্ণই গণতন্ত্র থেকে, রাজনীতি থেকে মানে ডেভেলপমেন্টের ধারণাগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। ডেভেলপমেন্টের অবস্থাটা কি হয়েছে? বাংলাদেশে আগে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, তার মধ্যে কোন দিকে আমাদের যেতে হবে তার কিছুটা মানে পরিকল্পনা করে অগ্রগতি সম্ভব হতো, কিন্তু আমাদের সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন নেই। কেন নেই? যাদেরকে ডোনার এজেন্সিস বলা হয়, ডেভেলপমেন্ট পার্টনার্স বলা হয়, বলা যায় পশ্চিমের বৃহৎ শক্তি, তাদেরই প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি, তারা বলছে তোমাদের পরিকল্পনার দরকার নাই, নানান কৌশলে চাপ দিয়ে পরিকল্পনা থেকে সরিয়ে ফেলছে। আমাদের দরকার ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমাদের একটা মধ্যম মেয়াদি 10 বছর মেয়াদি পরিকল্পনা দরকার ছিল, আমাদের দীর্ঘ মেয়াদি অন্তত 25 বছর মেয়াদি পরিকল্পনা দরকার ছিল, যেগুলো ইউরোপ আমেরিকায় আছে, সেগুলো তারা অনুশীলন করছে কিন্তু গরিব দেশগুলোর জন্য ডেসকারেজ করছে। এরকম ভাবে আমাদের অর্থনীতিও ডিপেন্ডেন্ট অ্যান্ড মোর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। বাংলাদেশও এখন অর্থনৈতিক মানে দিক দিয়ে এমন একটা অবস্থায় আসছে যে নিজের শক্তিতে চলতে পারে চাইলে। ধনী শ্রেণীর যে বিলাস ভাষণ, তার জন্য দরকার বিদেশি আর্থিক সাহায্য। তাছাড়া এই ডমিনেন্স ডিপেন্ডেন্সি নীতি অনুযায়ী পাশ্চাত্য জগৎ নিজেদের যে আধিপত্য প্রতিষ্ঠা, তার জন্য দরকার এই সব। তো এইভাবে চলছে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও, প্রকৃতপক্ষে স্বাধীনতা হারিয়ে ফেলেছে দুর্বল রাষ্ট্রগুলো। গ্লোবালাইজেশন বলে যে কথাটা বলা হচ্ছে সেটাও ভালো করে লক্ষ্য করবার বিষয়। একটা হলো যে প্রাচীনকাল থেকেই ধর্ম প্রবর্তকেরা, মুনি ঋষিরা, জ্ঞানী গুণীরা, দার্শনিক বৈজ্ঞানিকেরা মানব জাতির ভ্রাতৃত্বের কথা বলেছেন। তারা চেয়েছেন যে সমস্ত মানুষের মধ্যে, পৃথিবীর সকল রাষ্ট্রের সর্বত্র একটা ভ্রাতৃত্ব বোধ, সম্প্রীতি বোধ দেখাতে। সেইরকম সম্প্রীতি বোধের ধারণা থেকে গ্লোবালাইজেশনের বা বিশ্বায়নের ধারণা আসেনি। বিশ্বায়নের ধারণা আসছে কোথেকে? বিশ্বায়নের ধারণা আসছে আসছে বা এসেছে, আগে যে কথাটা বলেছি যে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, ফেসিবাদ, ওই ধারা থেকে বিশ্বায়নের ধারণার বিকাশ। বিশ্বায়নের কর্তৃপক্ষ কারা? এটা তো স্বতঃস্ফূর্ত ব্যাপার না। বিশ্বায়নের কর্তৃপক্ষ ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, G7 বা G8, এখন আবার G7 হয়েছে, এই জাতীয় আন্তর্জাতিক সংস্থাগুলো, এদের সঙ্গে আছে ইউএনও, ইউনাইটেড ন্যাশনস অর্গানাইজেশন। এখন ইউএনও তার যেসব কথা বলা হয় সেগুলো খুব ভালো, কিন্তু বাস্তবে তো ইউএনও হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের একটা সংস্থা। যদি ইউএনওর বৈশিষ্ট্য ঠিক নেই, এটা বিকৃত হয়ে গেছে। এগুলোর পেছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, তার স্টেট ডিপার্টমেন্ট ইত্যাদি। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, G7, এইগুলোই বিশ্বায়নের কর্তৃপক্ষ, এবং তারা যে মূলনীতি নিয়ে কাজ করছে সেটা হল ডমিনেন্স অ্যান্ড ডিপেন্ডেন্স। আমরা কর্তৃত্ব করব, ডমিনেট করব, পৃথিবীর সব, প্রায় সব রাষ্ট্র ডিপেন্ডেন্ট থাকবে আমাদের দ্বারা, সাবজেক্টেড হবে, এরকম একটা ব্যবস্থাই বিশ্বায়ন। এই বিশ্বায়নে অকুপাই ওয়ার্ল্ড স্টেট মুভমেন্ট যারা করেছিলেন, তারা বলেছিলেন যে শতকরা এক ভাগ লোক তাদের অন্যায় স্বার্থ হাসিল করার জন্য শতকরা 99% লোককে বঞ্চিত করছে। আসলে ব্যাপারটা সেরকমই। আমরা আরেকটু উদার দৃষ্টি নিয়ে বলতে পারি যে শতকরা 5% লোক তাদের অন্যায় স্বার্থ চরিতার্থ করার জন্য শতকরা 95% লোককে বঞ্চিত করছে, দুর্বল রাষ্ট্রগুলোকে বলা যায় পরাধীন করে রাখছে। এইরকম একটা অন্যায় ব্যবস্থা হল বর্তমান বিশ্ব ব্যবস্থা, যেটাকে বিশ্বায়নের নামে পরিচালনা করা হচ্ছে। তো এই জায়গায় আমরা সমস্যার সমাধানের জন্য কয়েকটা বিষয় চাই। বাংলাদেশের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যে বিরোধ, এর দ্রুত মীমাংসা করা দরকার। এই বিরোধের দ্বারা আর যাই হোক, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কোন কল্যাণ নাই, আমাদের বাঙালি জাতির কোনো কল্যাণ নাই, জনগণের কোনো কল্যাণ নাই, যে পক্ষই জয়ী হোক জনগণের তাতে কোনো কল্যাণ নাই। এই জায়গায় কি করা দরকার? আমার মতে আমাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম দুটো কথাকেই বাদ দেওয়া উচিত। যদি দুটো বিষয়কেই বাদ দেওয়া হয় তাহলে রাষ্ট্রের, জাতির, জনগণের লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। গণতন্ত্রই তো ধর্মনিরপেক্ষ। গণতন্ত্রের মাধ্যমে ধর্মের প্রতি সহিষ্ণুতা আছে, ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ আছে। যদি সমাজতন্ত্রের কথা বলা হয়, আমাদের সংবিধানে অনেকটুকু জায়গা জুড়ে, বেশ কয়েক পৃষ্ঠা জুড়ে সমাজতন্ত্রের কথা লেখা আছে। কিন্তু যারা আমাদের রাষ্ট্র শাসন করে, যেমন আওয়ামী লীগ, BNP, তাদের সহযোগী দলগুলো, তাদের কোনোটাই সমাজতন্ত্রে বিশ্বাস করে না। তাদের যে দলীয় ঘোষণাপত্র এবং কর্মসূচি, তাতে তারা কি বলে, তারা বিশ্বাস করে ওই কি বলে ফ্রি মার্কেট ইকোনমি, যেটা লিখিত আছে, তারা বিশ্বাস করে অবাধ প্রতিযোগিতা, লেসেফেয়ার নীতি, তারা বিশ্বাস করে সমাজতন্ত্র বিরোধী সব রকমের নীতিলে এবং ক্যাপিটালিজমে। অথচ সংবিধানে কয়েক পৃষ্ঠা জুড়ে লেখা আছে আপনার ওই সমাজতন্ত্রের কথা। এখানে কি করার কর্তব্য? আজকে যদি আমরা সমস্যার সমাধান চাই, তাহলে এই সমাজতন্ত্রকে গণতন্ত্রের সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে। যে গণতন্ত্র শতকরা 5% গণতন্ত্র হয়ে আছে, এই গণতন্ত্রকে শতভাগ মানুষের গণতন্ত্রে রূপান্তরিত করতে হবে, এবং সমাজতন্ত্র এই শতভাগ মানুষের গণতন্ত্রের মধ্যে ইন্টিগ্রেটেড হবে, সমন্বিত হবে। তাহলে আমরা একটা ব্যবস্থায় যেতে পারব। এবং কোন আদর্শ, কোন নীতি তো চিরস্থায়ী না, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন চাহিদা দেখা দেবে, তখন প্রগতির ধারায় আরো সামনে যেতে হবে। সোভিয়েত ইউনিয়নের, চীনের যে অভিজ্ঞতা সমাজতন্ত্রের, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানব জাতির কোন দিকে যাওয়া উচিত এবং আমাদের জাতির কোন দিকে যাওয়া উচিত, ভবিষ্যতে সেটা স্থির করতে হবে। আপাতত আমি মনে করি যে সমাজতন্ত্রকে গণতন্ত্রের সঙ্গে ইন্টিগ্রেট করে শতভাগ মানুষের গণতন্ত্র, জনগণের গণতন্ত্র, এইভাবে গণতন্ত্রকে ডেভেলপ করে মুক্তির উপায় খুঁজতে হবে। এই বিশ্বায়ন পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা রাষ্ট্রের ভেতর থেকে দাবি তুলতে হবে এবং কাজ করতে হবে যাতে পরিবর্তন করা যায়। আমরা চাই জাতি রাষ্ট্রগুলোর সরকারের উপরে একটা বিশ্ব সরকার, ইউএনও সেটা হতে পারত, কিন্তু ইউএনও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি বাস্তবায়নে মানে সীমাবদ্ধ হয়ে যাওয়ার ফলে সেটা হচ্ছে না। এটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট আমরা চাই। ওয়ার্ল্ড গভর্নমেন্ট হবে ন্যাশনাল গভর্নমেন্টগুলোর উপরে একটা গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট থাকবে, জাতিরাষ্ট্র থাকবে, তার প্রশাসন ব্যবস্থা সবকিছু থাকবে। এইগুলোর উপরে জাতিরাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যে সমঝোতার জন্য, আদান প্রদানের জন্য, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টির জন্য, সম্প্রীতি বাড়ানোর জন্য বিশ্ব সরকার কাজ করবে এবং বিশ্ব সরকারের যে এস্টাবলিশমেন্ট সেটাকে আমরা বিশ্বরাষ্ট্র বলে অভিহিত করতে পারি। বিশ্বরাষ্ট্র হলেই জাতীয় রাষ্ট্র, জাতীয় সরকার বিলুপ্ত হয়ে যাবে, এই ধারণাটা একেবারেই ভুল এবং অবান্তর। এইভাবে জাতিরাষ্ট্র এবং বিশ্বরাষ্ট্র, জাতিরাষ্ট্রের সরকার এবং বিশ্বরাষ্ট্রের সরকার, এর মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে নতুন বিশ্ব ব্যবস্থা প্রবর্তন করতে হবে। বিশ্ব সরকারের হাতে একটা সেনাবাহিনী রেখে পৃথিবীর সকল রাষ্ট্রের সেনাবাহিনী বিলুপ্ত করা যেতে পারে, বিলুপ্ত করা উচিত, অনেক খরচ বেঁচে যাবে এবং সেই টাকা বা সেই অর্থ, সেই সম্পদ জনগণের কল্যাণে, সার্বিক কল্যাণে ব্যয় করে অনেক উন্নতির দিকে যেতে পারবে। এই সেনাবাহিনীর বিশ্ব সরকার করতে পারলে এই সেনাবাহিনীর প্রয়োজন থাকবে না, কেবল বিশ্ব সরকারের হাতে প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করার জন্য একটা সেনাবাহিনী রেখে জাতি রাষ্ট্রের সেনাবাহিনী বিলুপ্ত করা যাবে এবং বিলুপ্ত করতে হবে। আজকের দিনেও কি লক্ষ্য করি আমরা? লক্ষ্য করি যে জাতিসংঘের আন্ডারে একটা আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী করা হয়েছে এবং এই আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী জাতিসংঘের সিদ্ধান্তক্রমে, সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্তক্রমে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হলে, যুদ্ধ দেখা দিলে, গৃহযুদ্ধ দেখা দিলে সেখানে গিয়ে তারা কাজ করে ইত্যাদি। এখানে জাতিসংঘ কর্তৃত্ব করে এবং জাতিসংঘের কর্তৃত্বের পেছনে বৃহৎ শক্তিবর্গেরই কর্তৃত্ব থাকে, কিন্তু আমরা যে বিশ্বরাষ্ট্রের কথা বলি তাতে সেনাবাহিনী এমনভাবে পরিবর্তন করা যাবে যে বিশ্বরাষ্ট্রের হাতে একটা সেনাবাহিনী রেখে বাকি সব সেনাবাহিনী বিলুপ্ত করা যাবে। এরকম ভাবে বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করা যায়, জাতীয় ব্যবস্থাকে পরিবর্তন করা যায় এবং মানব জাতি একটা সমৃদ্ধ, সুন্দর, উন্নত অবস্থায় যেতে পারে। কিন্তু আমরা মগ্ন হয়ে আছি ধর্ম এবং গণতন্ত্র নিয়ে বিরোধে, আমরা মগ্ন হয়ে আছি রাষ্ট্রধর্ম ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা এই বিরোধে। এই বিরোধটাই আজকের দিনে দুর্বল রাষ্ট্রগুলোর জন্য, পৃথিবীর জনগণের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে। আজকে মধ্যপ্রাচ্য যে কি বলে আল কায়দা দেখা দিয়েছে, তালেবান দেখা দিয়েছে, হিজবুত তাহরির ইত্যাদি নামে যে কয়েকটা জঙ্গিবাদী সংগঠন, এগুলো কেন দেখা দিয়েছে? দেখা দেওয়ার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বৃহৎ শক্তিগুলো মধ্যপ্রাচ্যের তেল সম্পদ এবং গ্যাস সম্পদ, আরও নানা রকম মিনারেল রিসোর্সেস, এগুলো এক্সপ্লয়েট করার জন্য নানান কৌশল প্রয়োগ করে মধ্যপ্রাচ্যের মানুষেরও ধর্মপথে আঘাত দিচ্ছে এবং গণতন্ত্রের নামে এমন সব কাজ করছে যে সেগুলো আসলে গণতন্ত্রের দিকে যাত্রা নয়। সেগুলো আপনার কি করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এইসব রাষ্ট্র মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস এবং অন্যান্য মিনারেল রিসোর্সেস এক্সপ্লয়েট করে নিতে পারবে, তার জন্য তাদের এই গণতন্ত্রের আয়োজন। এর বিরুদ্ধে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া হিসেবেই আল কায়দা, হিজবুত তাহরির কি বলে ওই মানে তালেবান এই জাতীয় সংগঠনগুলো গড়ে উঠছে। এদের দমন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী প্রয়োগ করছে এবং নানা রকম কোয়ার্সিভ শক্তি প্রয়োগমূলক ব্যবস্থা নিচ্ছে। হয়তো অন্যায় কাজ বা বেআইনি কাজ ঘটলে দমন করার জন্য কোয়ার্সিভ মেথড দরকার হয়, কিন্তু আজকে মধ্যপ্রাচ্যে যে কাজ করছে এটা খুব অমানবিক। পশ্চিমা শক্তিগুলো যেভাবে তাদের রিসোর্সেস এক্সপ্লয়েট করছে, এইটা কমিয়ে সম্ভব হলে বন্ধ করে তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলেই কোয়ার্সিভ মেজার্স সমর্থনযোগ্য হতো, কিন্তু সব রকমের অন্যায় পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত রেখে এই কোয়ার্সিভ ব্যবস্থা তো মানব জাতির অনুমোদন করা উচিত না। 1960-এর দশকেও যেভাবে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ইউরোপ থেকে সবচেয়ে বড় প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, বার্টন রাসেল, জাপল সার্ত এবং আরো অনেক মনীষী আত্মপ্রকাশ করেছিলেন, এখন তো ইউরোপে বা পৃথিবীর কোথাও সেই রকম মনীষা সম্পন্ন ব্যক্তি দেখা যায় না। কেন দেখা যায় না? নানান কারণে এটা বিলুপ্ত হয়েছে। তো আমি অনেক কথাই বললাম এবং একটা মূল কথাই দাঁড়াচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করে উন্নততর রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থায় যেতে হবে এবং সেই যাত্রার পথে গণতন্ত্রের ধারণাকে আমাদের পুনর্গঠিত করে সমাজতন্ত্রের সঙ্গে সমন্বিত করে নিতে হবে। আর ধর্ম এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে যে বিরোধ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই, বিশেষ করে এশিয়া আফ্রিকার দেশগুলোকে, এই বিরোধ বিলুপ্ত করার জন্য সংবিধান থেকে রাষ্ট্রধর্ম এবং ধর্মনিরপেক্ষতা দুটো কথাই বিলুপ্ত করে জনগণের গণতন্ত্র, শতভাগ মানুষের গণতন্ত্র, তাকে রূপ দিতে হবে উন্নত এবং সেটাকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। তাহলে মানুষ যদি খুব উন্নত একটা সমৃদ্ধ সুন্দর অবস্থায় উত্তীর্ণ হবে।
শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। ঢাকা থেকে আমি ওবায়দুল হক, শুভরাত্রি।